जेने कीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।
अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم
بريس نمبر أشرام راب نات رسول صلى الله عليه وسلم سرون قرار پور بے بھالو بھالو نیت کرنی امی نیت کرچی اللہ تعالی شنتشتی اللہ حبیب صلى الله عليه وسلم شنتشتی ارجنر جنو সওয়াবের উদ্দেশ্যে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করব আপনারাও ভালো ভালো নিয়ত করে নিন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া حبيب الله তুমি আমার প্রাণ তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার জান না সুন্দর চেহারা তোমার তুমি আমার প্রাণ তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার জান কতই না সুন্দর চেহারা তোমার ভবে কেহ নেই তোমারি মতো ভবে কেহ নেই তোমারি মতো এমন অপরূপ চেহারা তোমার তোমার ওসিলায় মহান রহ করেছেন সৃষ্টি উভয় জাহান, শান্ত আমারে হৃদয় হত শান্ত আমারে হৃদয় হত, দিদার পেতাম যদি আমি তোমার, তো শাহ খোবার তো জানে জানা, তো শাহ খোবার তো জানে জানা, হ্যায় চেহারা উম্মুল কিতাব তেরা, না বন সখি হ্যায় না বন সখেগা, না বন সখি হ্যায় না বন সখেগা, মিসাল তেরি জবাব তেরা। তোমার আলোচনায় আমি কুরবান, তোমার ওই মিষ্ট ভাষায় কুরবান, মনে গেথে যায় প্রতিটি কথা, মনে গেথে যায় প্রতিটি কথা, মনে গেথে যায় মনে গেথে যায় প্রতিটি কথা, কতই না সুন্দর বাণী যে তোমার, তুমি আমার প্রাণ তুমি আমার জান, তুমি আমার প্রাণ তুমি আমার জান, কতই না সুন্দর চেহারা তোমার, ভবে কে হনি তোমারি মতো, ভবে কে হনি তোমারি মতো, এমন পরূপ চেহারা তোমার, গোলামে নবীন কেন পেরেশান, রয়েছে মহান প্রিয় নবীর শান, যে প্রিয় নবীর করো গুণগান, যে প্রিয় নবীর করো গুণগান, যে প্রিয় নবীর করো গুণগান, হাশরে করবেন শাফাআত তোমার, তো হে খোবা তো জানে জানা, তুষা হে খোবা তো জানে জানা, হ্যায় চেহারা উম্মুল কিতাব তেরা, না বন সখি হ্যায় না বন সখেগা, না বন সখি হ্যায় না বন সখেগা, মিসাল তেরি জবাব তুমি আমার প্রাণ তুমি আমার জান, তুমি আমার প্রাণ তুমি আমার জান, কতই না সুন্দর চেহারা তোমার, ভবে কে হনি তোমারি মতো, ভবে কে হনি ভবে কে হনি তোমারি মতো, ভবে কে হনি তোমারি মতো, এমন অপরূপ চেহারা তোমার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ প্রাণপ্রিস্তেমেরা আসুন আমরা বয়ান শোনার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা উভয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের খুবই কাছের স্নেহভাজন ব্যক্তি ছিলেন, যা বিভিন্ন হাদিসে পাক দ্বারা প্রমাণিত হয়। হজরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আহলে বাইত এর মধ্যে আপনার নিকট সবচেয়ে প্রিয় কে, অর্থাৎ আপনার পরিবার পরিজনের মধ্য থেকে কে আপনার কাছে সর্বাধিক প্রিয়। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরতে ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, আমার সন্তানদের আমার কাছে ডাকো। এরপর তাদেরকে আদর করতেন, তাদের গায়ের ঘ্রাণ শুঁকতেন এবং তাদেরকে জড়িয়ে ধরতেন। সুবহানাল্লাহ, অর্থাৎ হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ভালোবাসতেন। ইমাম হাসান হুসাইনের সন্তুষ্টিতে রসুল করিম সন্তুষ্ট ছিলেন, তাদের দুঃখে নবী করিম দুঃখিত ছিলেন, তাদের ব্যথায় নবী করিম ব্যথিত ছিলেন। সুবহানাল্লাহ, ইমাম হুসাইন ও হাসান পরিস্থিতির ব্যাপারে এসেছে হাসানে করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে বড় হচ্ছেন ইমাম হাসান। তাদের দুই ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় কে? আপনাদের কষ্ট হচ্ছে? সবচেয়ে বড় কে? ইমাম হাসান। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কুনিয়াত হলো আবু মুহাম্মদ এবং উপাধি হলো তাকি উসাইদ, আর প্রচলিত উপাধি হলো সিফতে রসুল, তাকে রাইহানাতুর রসুলও বলা হয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ, তার জন্ম হয় 15 রমজানুল মুবারক তৃতীয় হিজরি রাতে মদিনাতুল মুনাওয়ারায় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। সপ্তম দিনে তার আকিকা করা হয়, চুল মুন্ডন করা হয় এবং চুলের ওজন পরিমাণ সুবহানাল্লাহ রূপা সদকা করা হয়। দেখুন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সপ্তম দিনে আকিকা করা হয়েছে, আর আকিকা করা এটি সুন্নত। এমনকি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজেও আকিকা করেছেন। হয়তো এমন ধারণা বা চিন্তা চেতনা আমাদের মধ্যে নেই, আকিকা করা একটি সুন্নতে কারিমা যা বিভিন্ন সাহাবে কেরাম আউলিয়ে কেরাম করেছেন। মনে রাখবেন, ছেলে সন্তানের জন্য দুটি ছাগল, দুটি বকরি বা ভেড়া, আর কন্যা সন্তানের জন্য একটি ছাগল, একটি ভেড়া বা একটি যে দুম্বা, এটি হচ্ছে ছেলে এবং মেয়ের আকিকা। তো আকিকা করা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নতে মুবারকা। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম ইমামুল আম্বিয়া সাইদুল আসকিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রেখেছেন, যা এভাবে এসেছে হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা রিসালাতের দরবারে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মের সুসংবাদ শুনান। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাশরিফ আনেন আর বলেন, আসমা, আমার সন্তানকে নিয়ে এসো। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাপড়ে জড়িয়ে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের খিদমতে পেশ করলেন। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেন। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলেন, তুমি এই শান ও শৌকতের অধিকারী, সন্তানের নাম কি রেখেছো? আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কি সাধ্য আছে যে আপনার অনুমতি ছাড়া আমি তার নাম রাখব? সুবহানাল্লাহ, তবে আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন, আমার ইচ্ছে হচ্ছে হার্ব, নাম রাখা হোক, বাকিটা হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ইচ্ছা। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইমাম হাসানের নাম হাসান রাখলেন, সুবহানাল্লাহ। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে, তিনি পাঁচই শাবানুল মুআজ্জাম চতুর্থ হিজরিতে মদিনাতুল মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। তার নাম হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হুসাইন ও শাব্বির রেখেছিলেন। আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়াত আবু আবদুল্লাহ, তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি সিবতে রাসূল কলা হয়। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সর্দার, সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে বিভিন্ন এবারত এসেছে, বিভিন্ন ফজিলত এসেছে যে ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মহব্বত কের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসলো, সুবহানাল্লাহ। ওয়ামান আবুগদাহুমা ফাকাদ আবুগদানি, আর যে ব্যক্তি ইমাম হাসান এবং হুসাইনের সাথে শত্রুতা পোষণ করলো, বিদ্বেষ পোষণ করলো, সে যেন মূলত আমার সাথে বিদ্বেষ পোষণ করলো, নাউজুবিল্লাহ। প্রাণ পুস্তাই বেরা। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে এসেছে, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে ইমাম হাসান এবং ইমাম হুসাইন হচ্ছেন দুনিয়ার আমার দুটি ফুল, সুবহানাল্লাহ। অপর বর্ণনা এসেছে, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে অনেক প্রিয় এবং তারা হচ্ছেন জান্নাতি যুবকদের সর্দার, সুবহানাল্লাহ। প্রাণ পুস্তাই বেরা। দেখুন আহলে বাইত নবী পাকের পরিবার পরিজন, তাদেরকে ভালোবাসার জন্য, তাদেরকে মহাব্বত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কানজুল ইমান থেকে অনুবাদ, আপনি বলুন আমি সেটার জন্য তোমাদের নিকট থেকে কোনো পারিশ্রমিক চাই না, কিন্তু নিকট আত্মীয়তার ভালোবাসা। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই নিকটাত্মীয় কারা যাদেরকে ভালোবাসা আমাদের উপর ওয়াজিব? তখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, আলী মুর্তজা ফাতেমা এবং তাদের দুই পুত্র অর্থাৎ ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে চাচ্ছেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কিন্তু আমার পরিবার পরিজনের মহাব্বত চাই, আমার পরিবার পরিজনের ভালোবাসা চাই, আমার পরিবার পরিজনের যে মহাব্বত তোমাদের অন্তরে চাই। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? কয়টি বিষয়? তিনটি বিষয় শিক্ষা দাও। নাম্বার এক হচ্ছে আমি নবীর মহাব্বত শিক্ষা দাও, নাম্বার দুই হচ্ছে আল্লাহ পাকের কোরআনের শিক্ষা দাও, আর নাম্বার তিন হচ্ছে আমি নবী পরিবারের ভালোবাসার শিক্ষা দাও, সুবহানাল্লাহ। নবী পাকের পরিবারকে ভালোবাসা, নবী পাকের পরিবারের প্রতি মহাব্বত রাখা, এটি ইমানের একটি অংশ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আরও কিছু ফজিলত ও বরকাত আমরা শ্রবণ করি। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসবে। অপর বর্ণনা এসেছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, হযরতে হাশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করছেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে সফরত হচ্ছিলাম, কোথাও যাচ্ছিলাম, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরতে উমরের হাত ধরলেন, হাত ধরে যাচ্ছেন, সুবহানাল্লাহ। ফাকাল লাহু উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সকল কিছুর চেয়ে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার জানের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি না, আমার জান ব্যতীত আমার এই রূহ ব্যতীত সকল কিছু দুনিয়ার মধ্যে ক্ষমতা ধন সম্পদ সন্তান সন্ততি যা কিছু আছে সকল কিছু চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি ইল্লা মিন নাফসি কিন্তু আমার জান ব্যতীত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলী হরিসাল বিশদ করলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম ইশাদ করেন, হে উমর, আল্লাহ পাকে শপথ দিয়ে বলছি যার কুদরতি হাতে আমার প্রাণ, ওই আল্লাহ পাকে শপথ দিয়ে বলছি যতক্ষণ না আমি তোমার জানের চেয়ে অধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনে কামিল হবে না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লামের এই কথা শুনে হযরত উমর ইরশাদ করছেন, ফান্তাল আন ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে বল্লাহি আহাব্বু ইলাইয়া মিন নাফসি, হে ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আপনি আমার জানের চেয়ে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। ফাকাল আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আনা ইয়া উমর, হে উমর, এত করে তুমি পরিপূর্ণ ইমানদার হয়েছো। সুবহানাল্লাহ। প্রাণ পিছলে এবার আসলে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসবে অন্য কিছুকে এমন মানুষ খুব কম আছে। সবাই নিজের নিজের চিন্তা করে, ঠিক না? সবাই নিজের চিন্তা করে, বলে না চাচা আপন জান বাচ্চা, নিজেকে আগে বাঁচাও, নিজের শান্তি সব শান্তি, নিজেকে বাঁচানোর জন্য সবাই উঠে বেরোলে গেছে। কিন্তু আল্লাহু আকবার, রাসূল করিমের ভালোবাসা যখন আসবে, নবী পাকের পরিবারের ভালোবাসা যখন আসবে, তখন নিজের জানকে তোয়াক্কা করা যাবে না, নিজের জান প্রতি খেয়াল করা যাবে না, পরন্তু সকল কিছু চেয়ে নবীকে ভালোবাসতে হবে। এই প্রসঙ্গটি এই জন্য টানলাম, নবী পাকের ভালোবাসার কোনো সীমা নেই, এখানে কোনো তুলনা করা যাবে না। এই হাদিসে পাকের মধ্যে যা সোয়াবুল ইমান নামক কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিনে কামিল হতে পারবে না, পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে নিজের জানের চেয়ে বেশি ভালো না বাসবে। অর্থাৎ আমায় আমি নবীকে ভালোবাসলে পরিপূর্ণ ইমানদার হবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, এবং আমার সন্তান সন্ততি তার নিজের সন্তান সন্ততির চেয়ে যতক্ষণ বেশি প্রিয় না হবে সে মুমিনে কামেল হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার পরিবার আমার সন্তান সন্ততি যদি উম্মতের কাছে তার সন্তানের চেয়ে বেশি প্রিয় না হয় ততক্ষণ সে মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না। আর যতক্ষণ না আমার পরিবার তার পরিবারের চেয়ে বেশি অধিক প্রিয় না হবে ততক্ষণ পর্যন্ত সে মুমিনে কামিল হবে না, পরিপূর্ণ ইমানদার হবে। দেখুন প্রথম অংশে বলছেন যে আমি নবীর চেয়ে বেশি ভালোবাসতে হবে, অপর অংশে বলছেন আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, অপর অংশে বলা হচ্ছে যে আমার আহলে বায়তকে আমার পরিবারকে উম্মতের পরিবারের চেয়ে বেশি ভালোবাসতে হবে। সুজা কথা, সহজ ভাষায়, সাবলীল ভাষায়, আমার জানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, আমার সন্তানের চেয়ে নবী পাকের সন্তানকে বেশি ভালোবাসতে হবে, আমার পরিবারের চেয়ে নবী পাকের পরিবারকে বেশি ভালোবাসতে হবে, ততক্ষণে আমি পরিপূর্ণ ইমানদার হতে পারবো। সুবহানাল্লাহ। প্রার্থনা ব্যয়, তার মানে আহলে বায়তের নবী পাকের পরিবারের গুরুত্ব কত, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার গুরুত্ব কত, তাদের মর্যাদা কত, তাদের ভালোবাসা ইমানে কামিল হওয়ার আলামত, তাদের সাথে শত্রুতা করা বেঈমান হওয়ার আলামত। আসুন আরও কিছু ফজিলত ও বরকাত আমরা শ্রবণ করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবী পাকের পরিবারের ব্যাপারে, নবী পাকের আহলে বাইতের ব্যাপারে কুরআনে পাকের আয়াতে কালিমা নাযিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের ইরশাদ করেন, যা সূরা আহজাবের 33 নং আয়াতে কারিমার মধ্যে ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, আল্লাহ তো এটাই চান যে হে নবীর পরিবার বর্গ, যে তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দেবেন এবং তোমাদেরকে পবিত্র করে খুব পরিচ্ছন্ন করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা নবী পাকের পরিবার, যারা আহলে বাইতের সদস্য, যারা সাইয়্যিদ, যারা নবী পাকের পরিবারের সর্দার, তারা হচ্ছেন পবিত্র। তারা কি? পবিত্র, যারা নবীর আহলে বায়েত, যারা নবী পাকের পরিবারের পরিজন, তারা পুত্র পবিত্র, আর তাদের পবিত্রতার ঘোষণা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে করেছেন, সুবহানাল্লাহ। তার মানে তাদের মর্যাদা কতটুকু? আমার কথা, আপনার কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন, কিন্তু আমভাবে বলেছেন, সাধারণভাবে বলেছেন, কিন্তু নবী পাকের পরিবারের কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা একাধিক আয়াতে কারিমার মধ্যে বিশেষভাবে উল্লেখ করেছেন নবী পাকের পরিবারের কথা, সুবহানাল্লাহ। আসুন আরও কিছু ফজিলত আমরা শ্রবণ করি। তিরমিজি শরীফের মধ্যে ইরশাদ হচ্ছে, হযরতে মাওলানা মুশকিল কুশা শেরে খুদা মাওলানা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্ষ থেকে মস্তক পর্যন্ত মাহবুবে রহমান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে খুবই সাদৃশ্যপূর্ণ ছিলেন, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে নিচের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাদৃশ্যপূর্ণ ছিলেন, সুবহানাল্লাহ। অর্থাৎ নবী পাকের কিছু আকৃতি ইমাম হাসান ও হুসাইনের মধ্যে ছিল। আমরা সাধারণভাবে দেখি সন্তান বাবার কিছু আকৃতি ধারণ করে, করে না? দেখবেন সন্তানের চেহারার কাটিং বাবার সাথে মিচিংকাই খাই না? তো ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাও কিছু অংশে নবী পাকের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল। তার মানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মহব্বত, ভালোবাসা কতই না বিশাল ছিল, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ও হুসাইনকে ভালোবাসতেন, যেমনটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুমিনদের আমির তথা ইসলামের খলিফা নির্বাচিত হলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে সম্পর্কের কারণে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত আতহার এর খুবই খেয়াল রাখতেন, এবং আহলে বাইত আতহারের ব্যাপারে বলতেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আত্মীয় স্বজন আমার নিজের আত্মীয় স্বজনের চেয়ে বেশি প্রিয়, সুবহানাল্লাহ। আবু বকর কি বলতেন? যে নবী পাকের পরিবার আমার পরিবারের চেয়ে বেশি প্রিয়। কেন? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী আলাইহিস সালাম কি করছেন, যে আহাব্বা ইলাইহি মিন যাতিহি ওয়া তাকুনু আইতরতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতিহি, অর্থাৎ তার সন্তান যতক্ষণ আমার সন্তানের চেয়ে বেশি প্রিয় না হবে সে মুমিনে কামিল হবে না। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমার সন্তানের চেয়ে, আমার পরিবারের চেয়ে ইমাম হাসান ইমাম হুসাইন অধিক প্রিয়, সুবহানাল্লাহ। এমনকি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে গেলাম, কিন্তু তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একান্তে কথাবার্তা বলছেন, আলোচনা করছেন, আর তারই পুত্র হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় বাইরে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে সেখান থেকে চলে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমিও সেখান থেকে চলে গেলাম। পরে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো, তো বলা হলো যে আমি আপনার কাছে গিয়েছিলাম, কিন্তু আপনি আমির মুয়াবিয়ার সাথে একান্তে কথাবার্তা বলছিলেন, এজন্য আমি চলে আসলাম, আর আপনার ছেলে বাহিরে দাঁড়িয়ে ছিল, আমি ভাবলাম হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা আপনারা বলছেন, বিদায় আমি চলে এসেছি, সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে হুসাইন, আমার সন্তানের চেয়েও তোমার এই বিষয়ে বেশি অধিকার আছে যে তুমি ভেতরে আসবে, কারণ আমাদের মাথার চুল কে জাগিয়েছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর আপনাদের মাধ্যমে আমার মাথার চুল জাগিয়েছে, সুবহানাল্লাহ। কত সম্মান দেখুন, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত সম্মান করছেন, বলছেন হে হুসাইন, যদিও বা আমি বর্তমানে মুসলমানদের বাদশাহ খলিফাতুল মুমিনিন, কিন্তু আমার মাথায় যে চুল আছে, আমার যে সম্মান, এ সম্মান শুধুমাত্র আপনাদের কারণে অর্জিত হয়েছে। আমি কিভাবে বলতে পারি যে আমার ঘরে আপনি ঢুকতে পারবেন না, বরঞ্চ আমি যেখানে থাকি না কেন আপনি আমার ঘরে বিনা বাধায় ঢুকতে পারবেন, সুবহানাল্লাহ। হাজরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা মহব্বত এমনই ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। আরও কিছু ফজিলত এভাবে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে আমার আহলে বাইতের কোনো সদস্যের সাথে ভালো ব্যবহার করবে, আমি কিয়ামতের দিন তার প্রতিদান তাকে দান করব। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা নবী পাকের পরিবারের সাথে মহব্বত করবে, তাদের কাজে আসবে, ভালো ব্যবহার করবে, কিয়ামতের ময়দানে এর প্রতিদান কে দিবেন? রাসূল করিম দিবেন। কে দিবেন? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করছেন যে তার প্রতিদান আমি কিয়ামতের দিন দিব। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে যে ব্যক্তি আব্দুল মুত্তালিবের সন্তানদের কারো সাথে দুনিয়াতে নেকি তথা ভালো কাজ করবে, তার প্রতিদান দেয়া হবে আমার উপর অবতারিত, যখন সে কিয়ামতের দিন আমার সাথে সাক্ষাৎ করবে আমি তার প্রতিদান আদায় করে দিব। সুবহানাল্লাহ। প্রাণ ইসলাম ভাই, আসলে আল্লাহ পাকের হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জবান থেকে অসংখ্য ফজিলত, অসংখ্য বরকাত ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এর ব্যাপারে এসেছে। যদি আমরা একটি বিষয় অনুধাবন করি যে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা কিভাবে দিনের জন্য আত্মত্যাগ স্বীকার করেছে, দিনের জন্য কিভাবে ত্যাগ স্বীকার করেছে, নিজের জান ও মালকে কুরবান করেছেন, সুবহানাল্লাহ। মুহররম মাস আসতে আমরা কারবালার দিকে আমাদের দৃষ্টিগোচর হয়ে যেখানে কারবালার প্রান্তরে ঐতিহাসিক মর্মান্তরিক যে ঘটনা ইয়াজিদি বাহিনী হুসাইনের সাথে ঘটিয়েছে, এই ঘটনা যখন আলোচনা করা হয়, যদি সত্যিকারের আশিক রাসূল হয়ে থাকে সে বিভীষিকাময় হয়ে যাবে, সে ক্রন্দনরত হয়ে যাবে। আর যে আশিক রাসূল শুনবে সেও ব্যথিত হয়ে যাবে। আরে কতই না নির্মম ঘটনা ইমাম হুসাইনের সাথে ঘটেছে কারবালার প্রান্তরের মধ্যে। আল্লাহু আকবার। এভাবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য ত্যাগ স্বীকার করেছেন, যিনি নিজের জানকে কুরবান করেছেন, ইমাম হুসাইনও নিজের জানকে কুরবান করেছেন, নবী পাকের পরিবার পরিজন কারবালার প্রান্তরে, কারবালার পরেও, কারবালার আগেও নিজের জান ও মালকে কুরবান করেছেন একমাত্র সত্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য। প্রাণ ইসলাম বেরা, আজ হয়তো আমরা এত সহজে ইসলাম পেয়ে গেছি, এত সহজে আমরা ধর্ম পেয়ে গেছি, কিন্তু না, এত সহজে ইসলাম আমাদের কাছে আসেনি, এত সহজে ধর্ম আমাদের কাছে আসেনি, এত সহজে ইসলাম এত বিস্তার লাভ করেনি। এর পিছনে রয়েছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ত্যাগ, এর পিছনে রয়েছে নবী পাকের কষ্ট স্বীকার, এর পিছনে রয়েছে আহলে বাইতের পরিবার পরিজনের যে জান ও মাল কুরবান, এই ত্যাগের বিনিময়ে আজ আমরা ইসলামে বসবাস করছি, ইসলাম বুকে ধারণ করে ঈমান নিয়ে দুনিয়াতে বসবাস করছি। তার প্রতিদান যুগে যুগে সাহাবায়ে কেরাম দিয়েছেন, নবী পাক দিয়েছেন, আহলে বাইতরা দিয়েছেন, আল্লাহর ওলিরা দিয়েছেন। একটি কথা যদি আমি বলি যে আমরা যত সহজে ইসলাম পেয়েছি তত সহজে ইসলাম কিন্তু ছিল না, ইসলাম অনেক ত্যাগের মাধ্যমে এসেছে। যেমনটি একটি ঘটনা বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার শত বছর পূর্বে, কত বছর? শত বছর পূর্বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এখন আসেনি, আসার শত বছর পূর্বে এক আশিক রাসূলের ঘটনা বিভিন্ন উলামায়ে কেরাম এভাবে তুলে ধরেন। ওই আশিক রাসূল, সে অগ্নি পূজারক ছিল, আগুনের পূজা করত, সে আগুনের পূজা করত, সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, সে লিল্লাহিয়াতের কোনো জ্ঞান তার মধ্যে ছিল না। যখন এই পূজা, এই ধর্মে সে নিমজ্জিত হয়ে গেল, এক সময় তার ধর্মের প্রতি বিরক্ত অনুভব হয়ে গেল, বিরক্ত বোধ হয়ে গেল, সে চিন্তা করলো যে আমি আগুনের পূজা করছি, সূর্যের পূজা করছি, কিন্তু এতে আমার তৃপ্তি লাভ হচ্ছে না, আত্মার প্রশান্তি পাচ্ছে না। ওই আশিক রাসূল ওই যুগের পাদ্রির কাছে গেল, রাহিবের কাছে গেল, বলল হুজুর, আমি যে আগুনের পূজা করছি, সূর্যের পূজা করছি, আমি কিন্তু এর মধ্যে তৃপ্তি পাচ্ছি না, প্রশান্তি পাচ্ছি না, আমি জানতে চাই আমার খালিককে, আমার মালিককে, আমার সৃষ্টিকর্তাকে, সত্য দিন কি, সত্য দিন কি, আমি এই জ্ঞান আমি জানতে চাই। রাহিব অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, আরে এ প্রশ্ন তোমার মাঝে কীভাবে আসলো? কারণ তখন তো ইসলাম ছিল না, তখন তো ইসলাম ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার শত বছর পূর্বের ঘটনা। বললো, আরে তোমার মাঝে এ প্রশ্ন কীভাবে জাগলো, তোমার মাঝে এ প্রশ্ন কীভাবে আসলো, তুমি কীভাবে চিন্তা করলে, তোমার থিম কীভাবে হলো? বললো, হুজুর আমি আগুনের পূজা করছি কিন্তু এতে আমি তৃপ্তি পাচ্ছি না, আমি প্রশান্তি পাচ্ছি না, আমি জানতে চাই আমার খালিককে, আমার মালিককে, সত্য দিন কি, সত্য দিন কি আমি জানতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই পাদ্রি তাকে উত্তর দিচ্ছে, দেখো বর্তমান যুগে আমার চেয়ে ভালো জ্ঞান রাখে মুসাল নামক একটি জায়গা আছে, যা ইরাকের একটি জায়গা, বর্তমান ইরাকের একটি জায়গা, সেখানে বড় একটি পাদ্রী আছে, রাহিব আছে, যুগের অনেক বড় আলিম আছে, তার কাছে যাও, সে হয়তোবা তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে। আল্লাহু আকবার। ওই আশিকের রাসূল মুসাল শহরে, ইরাক শহরে চলে গেল, ওই পাদ্রীর কাছে অবস্থান করল, ওই পাদ্রীর সাথে ইবাদত করছে। ওই পাদ্রী দিনের বেলায় রোজা রাখত, রাতের বেলায় ইবাদত করত, ওই পাদ্রীর সান্নিধ্য সে অবলম্বন করছে। এভাবে তিন বছর তার সাথে অতিবাহিত হয়ে গেল। যখন ওই পাদ্রীর ইন্তেকালের সময় আসলো, ওই আশিকের রাসূল জিজ্ঞাসা করলো, হুজুর আপনি তো মারা যাবেন, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাইনি, আমার প্রশ্নের উত্তর পাইনি, আমি যে প্রশ্নের উত্তর জানার জন্য আপনার কাছে এসেছি, আমার কাছে তো এই উত্তর এখনও আসেনি। হুজুর বলুন না, এ উত্তর আমি কীভাবে পাবো? পাদ্রী অন্তিমকালে মৃত্যু মুহূর্তে বলছে, তোমার এই উত্তর আমার কাছে জানা নেই, আমি জানি না, তবে হ্যাঁ, জাজিরাতুল আরবে একজন আলিম আছে, তার কাছে যাও, সে হয়তোবা তোমার উত্তর দিতে পারবেন। সুবহানাল্লাহ। ওই আশিকের রাসূল জাজিরাতুল আরব নামক ওই স্থানে চলে গেলেন, ওইখানে ওই আলিমের কাছেও তিন বছর অবস্থান করলেন, তার খিদমত করলেন, তার সাথে ইবাদত করলেন। তারও যখন ইন্তিকালের সময় আসছে, বলছে, হুজুর আপনি তো মারা যাবেন, এখন আপনি আমাকে কার কাছে পাঠাবেন, আপনি তো আমার প্রশ্নের উত্তর দেননি। আল্লাহু আকবার। আশিক রাসূলের উত্তরে ওই পাদ্রী বলছে, দেখো বর্তমান যুগে আমার চেয়ে অধিক ভালো জ্ঞান রাখে একজন আলিম আছে, আমুরিয়া নামক একটি এলাকা আছে, তার সেখানে যাও, ওই আলিমের সান্নিধ্য অবলম্বন করো, তার কাছে গিয়ে তুমি তোমার প্রশ্নের উত্তর জানতে পারবে। আল্লাহু আকবার। ওই আশিক রাসূল আমুরিয়া চলে গেল, আমুরিয়া যাওয়ার পর ওই আশিক রাসূল পাদ্রীর সান্নিধ্যতা অবলম্বন করলো, তারও ইন্তেকালের সময় আসছে। বলো, হুজুর এখন আপনি আমাকে কার কাছে পাঠাবেন, আমি তো একাধারে কয়েকজন পাদ্রীর কাছে গিয়েছি, কয়েকজন আলিমের কাছে গিয়েছি, কেউ তো আমার উত্তর দিচ্ছে না, আমি তাদের খেদমত করছি, তাদের সান্নিধ্য অবলম্বন করছি, কেউ তো আমার উত্তর দিচ্ছে না, আমার খালিককে, আমার মালিককে, আমার রবকে, আমার দীরকে আমি জানতে চাই, আমার এই পরিচিত আমি এখনও পাইনি। আল্লাহু আকবার। ওই আলিমি দিন বলছেন, ওই পাদ্রী বলছে, দেখো বর্তমান যুগ এমন একটি যুগ যেখানে সত্য দিন বলতে কিছু নেই, তবে হা এমন সময় ঘনিয়ে আসছে, সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিসসালামের বংশে একজন নবী আসবে, তিনি সত্য দিন নিয়ে আসবে, সত্য রসুল হয়ে আসবে, যদি তুমি তার সান্নিধ্য পাও, তার দিদার পাও, তুমি তার সান্নিধ্য অবলম্বন করো, তার ধর্ম গ্রহণ করো, তবে আশঙ্কার বিষয় হচ্ছে হয়তো তুমি তার দিদার পাবে না, কেননা এখনও শত বছর বাকি আছে, সে দুনিয়াতে আগমন করবে, দিনের প্রচার করবে, এখনও সে দুনিয়াতে আসেনি, হয়তো তুমি তার সান্নিধ্য পাবে না, তবে হ্যাঁ শুনে নাও, যদি তুমি জীবিত থাকো, যদি তার সান্নিধ্য পাও, কয়েকটি আলামত শুনে নাও, তার মধ্যে কয়েকটি আলামত পাবে, এই আলামত চিনে বুঝে যাবে সে হলো সত্য দিনের অধিকারী, সে হলো সত্য নবী, তিনি হলো সত্য রসুল, কী সে আলামত? আল্লাহু আকবার। ওই রাহি বলছে, তিনি আরবে আগমন করবেন, কুরাইশ বংশে আগমন করবেন, তার গুত্রের লোকেরা তাকে মাআযাল্লাহ পাগল বলবে, জাদুকর বলবে, অনেক গালাগালি করবে, উপহাস করবে, ঠাট্টা করবে, তবে হ্যাঁ তার মধ্যে তিনটি আলামত থাকবে, নাম্বার এক হচ্ছে তাকে হাদিয়া দিবে সে গ্রহণ করবে, নাম্বার দুই হচ্ছে তাকে সদকা দিবে সে গ্রহণ করবে না, নাম্বার তিন হচ্ছে তার দু কাদের মাঝখানে মাহরের নবুয়াত থাকবে, যদি তুমি তার সাক্ষাৎ পাও তুমি তার সান্নিধ্য গ্রহণ করবে। সুবহানাল্লাহ। দেখুন এখনও নবী পাক দুনিয়াতে আসেনি, হ্যাঁ এখনও নবী পাক দুনিয়াতে আসেনি, কিন্তু নবী পাকের ঢঙ্কা নবী পাক দুনিয়াতে আসার পূর্বেই বেজে গিয়েছে। সুবহানাল্লাহ, যিনি এখনও প্রকাশ হয়নি, যিনি এখনও দুনিয়াতে আসে নাই, কিন্তু জামানা তার জন্য হয়ে আছে দেওয়ানা। সুবহানাল্লাহ, এজন্য একজন শায়ের কত সুন্দর ভাষায় বলেন, এক মেহি নেহি উন পর কুরবান জামানা হে জো রব্বে দু আলম কা মাহবুবে ইগানা হে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরে আমি তো শুধু নবীকে ভালোবাসি না, আমি তো শুধু নবীকে মহব্বত করি না, আরে এই নবী পাককে কুল কায়নাত মহব্বত করে। সুবহানাল্লাহ, শুধু কুল কায়নাত নয়, আরে যিনি কুল কায়নাতের সৃষ্টিকর্তা, যিনি কুল কায়নাতের রব, তিনিও আমার নবী পাকের মহব্বতে অনেক প্রেমিক। এজন্য বলা হচ্ছে একটি মেহি নিহি উন পার কুরবান জামানা হে, শুধু আমি নয়, এই জামানা নবী পাকের কদমের মধ্যে কুরবান হয়ে আছে। সুবহানাল্লাহ, দেখুন আমার নবী পাক এখনও দুনিয়াতে আসে নাই, এখনও দুনিয়াতে কদম রাখে নাই, কিন্তু দুনিয়াতে আসার পূর্বে তার ঢঙ্কা বাজছে, যুগে যুগে বাজছে, আদম থেকে ঈসা নবী আমার নবী পাকে সংবাদ নিয়ে আসছে, আখির নবী আসবে, মোহাম্মদ আরবে আসবে, তার সান্নিধ্য অবলম্বন করবে। সুবহানাল্লাহ, ওই আশিক রসুল যখন এই আলামত নিয়ে সে যাচ্ছেন, আলামত তার মধ্যে প্রকাশ, আলামত সে জেনে নিয়েছে যে তিনটি আলামত হবে, সে আশায় দিন যাপন করছে, রাত যাপন করছে, অপেক্ষায় আছে কোন সময় ওই যুগ আসবে, কখন আল্লাহু আকবার সত্য নবী সত্য দিন নিয়ে দুনিয়াতে আগমন করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এক সময় ঘনিয়ে আসলো, মোহাম্মদ আরবি দুনিয়ার বুকে তাশরিফ আনলেন। সুবহানাল্লাহ, সারা বিশ্বে সারা আরবের মধ্যে নবী পাকের ঢঙ্কা বাজছে, ওই আশিক রাসূল কোনো ক্রমান্বয়ে কোনোভাবে সে জানতে পেল, এক আশিক রাসূল জানতে পেল যে দুনিয়ার বুকে সত্য দিন এসেছে, সত্য নবী এসেছে। তবে হ্যাঁ, কথা হলো লোকেরা তাকে পাগল বলে, জাদুকর বলে, তাকে নিয়ে উপহাস করে, এমন ব্যক্তির পরিচয় তিনি পেয়েছে। তবে হ্যাঁ, তিনি মদিনার মধ্যে অবস্থান করছে, নবী পাক হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছে, ওই আশিক রাসূল কোনো কোনোভাবে খবর জানতে পেরেন। আরও আশ্চর্য বিষয় হচ্ছে, ওই পাদ্রি যখন আশিক রাসূলকে খবর দিলেন যে তিনি অমুক জায়গায় আসবে, তখনও শব্দ লফজে মদিনাও ছিল না। মদিনা তো হয়েছে নবী পাকের পরে, মদিনা মদিনার নাম ছিল না, তখন এই আশিক রাসূল আমার নবী পাকের প্রেমের মধ্যে কুরবান হয়ে আছেন। সুবহানাল্লাহ, সে কোনো না কোনোভাবে জানতে পেল যে এই দুনিয়ার বুকে একজন নবী এসেছে, একজন রসুল এসেছে। সে কোনোভাবে জানতে পেল মদিনাতুল মুনাওয়ারায় তার অবস্থান আছে, একটি কাফেলা মদিনাতুল মুনাওয়ারা থেকে আরব শরীফ থেকে তার যে ওই আশিকে রসুল যেখানে বসবাস করত সেখানে গিয়েছে। সে কোনোভাবে খবর পেল এই কাফেলার গন্তব্যস্থল হচ্ছে আরব শরীফে মক্কাতুল মুকারামার মধ্যে, তাদের সাথে পরিচয় লাভ করলো, পরিচিত হলো যে আমি শুনেছি তোমাদের মধ্যে একজন নবী এসেছে যে আল্লাহ পাকের দিনের দাওয়াত দিচ্ছে, এক আল্লাহ পাকের ইবাদত করার দাওয়াত দিচ্ছে, আসলে কি তিনি আগমন করেছে? ওই কাফেলাওয়ালারা বলছে, হ্যাঁ, এমন একজন ব্যক্তি আগমন করেছে, তিনি দুনিয়াতে আছেন, বর্তমান তিনি মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করছেন। সুবহানাল্লাহ, যখন ওই আশিক রাসূল শুনতে পেলেন আমার নবী পাক মদিনায় আছে, আমার নবী পাক মদিনায় অবস্থান করছেন, ওই আশিক রাসূল মদিনায় যাবার জন্য ব্যাকুল হয়ে আছে, মদিনায় যাবার জন্য আল্লাহু আকবার অনুপ্রাণিত হয়ে আছে। ওই আশিক রাসূল বলছেন যে আমাকে আপনাদের সাথে নিয়ে চলুন না মদিনায়। বলে, তোমার কাছে টাকা আছে? টাকা নেই। সম্পদ আছে? সম্পদ নেই। আরে সফরে যেতে হলে তো টাকা দরকার লাগে, আপনারাই বলুন, এক দেশ থেকে আরেক দেশ টাকা লাগবে না? টাকা দ্বারা সম্ভব? সম্ভব না। তো বলো, তোমার কাছে টাকা আছে? টাকা নেই। সম্পদ আছে? সম্পদ নেই। আরে কিছু তো দাও, মদিনাতে যেতে হলে টাকা লাগবে, কোনো কিছু নেই। ওই আশিক রাসূল বলছে, যেহেতু আমার কাছে টাকা নেই, কোনো সম্পদ নেই, তবে হ্যাঁ, আমাকে গোলাম বানিয়ে নাও, গোলাম বানিয়ে হলো আমাকে মদিনায় পৌঁছে দাও। ওই আশিক রাসূল তাদের খাদিম হয়ে গেল, গুলাম হয়ে গেল। আল্লাহু আকবার, কিতাবের মধ্যে বর্ণিত আছে ওই আশিক রাসূল মদিনাতুল মুনাওয়ারায় যেতে যেতে পৌঁছাতে দশ দশ বার বিক্রি হয়েছে। কতবার? দশ বার বিগ্র হয়েছে মদিনায় যাওয়ার জন্য। আল্লাহ আকবার, ওই আশিক রসুলের ভালোবাসা কেমন ছিল, তার মধ্যে আবেগ কেমন কাজ করেছিল। কোনো না কোনোভাবে সে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে পৌঁছে গিয়েছে, তাকে বাগানের মধ্যে খেদমতের দায়িত্বে লাগিয়ে দেওয়া হয়েছে, গুলাম বানিয়ে দেওয়া হয়েছে, দাস বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার কোনো আক্ষেপ ছিল না, তার কোনো আফসোস ছিল না, সে আশায় রয়েছে। আরে শত বছর কাটিয়ে দিলাম সত্য দিন পাবার আশায়, শত বছর কাটিয়ে দিলাম সত্য রবের আশায়, আর মাত্র কয়েকটি বছর হয়তো বা আল্লাহ পাক চায় তো আমার ভাগ্য চমকে উঠবে। সুবহানাল্লাহ, ওই আশিক রাসুল খবর পেলেন যে নবী পাক মদিনাতুল মুনাওয়ারায় আরাম করছেন, সে কোনো না কোনোভাবে পরিচয় লাভ করলো, জানতে পেলো, ঠিকানা পেলো। সে তার মধ্যে তিনটি আলামত সে ধারণ করে নিয়েছে। নাম্বার এক, যে তিনটি আলামত রাহিব পাদ্রী দিয়েছিল আপনাদের মনে আছে? নাম্বার এক হচ্ছে হাদিয়া দিলে গ্রহণ করবে, সদকা দিলে গ্রহণ করবে না, আর দু কাদের মাঝখানে মাহেরে নবুয়ত থাকবে। সুবহানাল্লাহ, এখনই হচ্ছে আশিক রাসুলের খেলা। ওই আশিক রাসুল খেজুরের বাগান থেকে খেজুরের একটি ছড়া নিলেন, একটি ঢাল নিলেন, নবী পাকের কদমে পেশ করলেন, বলে ইয়া রাসুলাল্লাহ এই নিন সদকা, আপনি গ্রহণ করুন। নবী পাক গ্রহণ করেনি, সাহাবিদেরকে আহার করে দিলেন। একটি আলামত প্রকাশ পেয়ে গিয়েছে ওই আশিক রাসুলের অন্তরের মধ্যে, আন্দোলিত হওয়ার ভাব প্রকাশ পেয়ে গিয়েছে। সে আবারও বাগানে চলে গেল, আবারও বাগানে গিয়ে খেজুরের একটি ঢাল নিয়ে আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ এই নিন হাদিয়া, আপনি গ্রহণ করুন। সুবহানাল্লাহ, নবী পাক এই হাদিয়া থেকে নিজেও খেলেন, সাহাবীদেরকে খাওয়ালেন। দুটি আলামত প্রকাশ পেয়ে গিয়েছে, বাকি আছে কয়টা? একটি, সেটি হচ্ছে মহরে নবুয়াত। সুবহানাল্লাহ, আমার নবী পাক মদিনাতুল মুনাওয়ারার মধ্যে অবস্থান করছেন, দুটি চাদর গায়ে পরিধান করে আছেন, যার কারণে দু কাদের মাঝখানে যে মহরে নবুয়াত ছিল সেটি দেখা যাচ্ছে না, কিন্তু ওই আশিক রাসুল আমার নবী পাকের চারিদিক দিয়ে ঘুরছে, আমার নবী পাকের চারিদিক দিয়ে ঘুরছে মহরে নবুয়াত দেখার জন্য। আল্লাহু আকবার, আমার নবী তো গায়েবের সংবাদ দেনওয়ালা, আমার নবী তো অদৃশ্যের সংবাদদাতা। আল্লাহু আকবার, আমার নবী যখন দেখলেন ওই আশিক রাসুল আমার চারপাশ দিয়ে ঘুরছে, আমার নবীর তো অন্তর খবর জানার বাকি নেই। আল্লাহু আকবার, যখনই ওই আশিক রাসুল চারিদিক দিয়ে ঘুরছে, আমার নবী পাক নিজের কাঁধ থেকে চাদর মুবারক সরিয়ে দিয়ে বলে এই আশিক রাসুল, এই নাও মহরে নবুয়াত, এই দেখে নাও মহরে নবুয়াত। সুবহানাল্লাহ, ওই আশিক রাসুল যখনই মহরে নবুয়াতকে দেখতে পেলেন, আমার নবীকে জড়িয়ে ধরে কাঁদতে রইলেন। যখনই ওই আশিক রাসুল আমার নবী পাককে জড়িয়ে ধরে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাওয়ার জন্য, আপনার দিদারের জন্য শত বছর অপেক্ষা করেছি, মানুষের ধারে ধারে গিয়েছি, মানুষের ধারে ধারে গিয়ে গুলামি করেছি, দাসত্ব করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কদম পাওয়ার জন্য, আপনার দিদার পাওয়ার জন্য। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ গুলাম হিসাবে আমাকে কবুল করে নিন। তার পিস্তাই বেহরাম, ওই আশিক রাসূলের নাম হচ্ছে সাইয়েদুনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, যিনি সাহাবিদের মধ্যে সবচেয়ে হায়াত যিনি বেশি পেয়েছেন তিনি হলেন সালমান ফার্সি। 250 কিংবা মতান্তরে 350 বছর হায়াত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা পেয়েছিলেন। তার মানে বোঝা গেল যে সত্য দিন কি, সত্য ধর্ম কি, এ সত্য দিন পাওয়ার জন্য যুগে যুগে অনেক আশিক রাসুল ত্যাগ স্বীকার করেছে, নিজেকে বিসর্জন করে দিয়েছে সত্য দিনের আশায়। কারবালার প্রান্তরেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আত্মত্যাগ করেছে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের প্রতি আমাদেরকে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণ পিস দিয়ে বেরাম, আসুন আমরা সাপ্তাহিক ইজতিমার যে দুরুদে পাকগুলো পাঠ করা হয় সেগুলো আমরা পাঠ করে নিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তাহলে বসার পূর্বে, আর যদি বসা থাকে তাহলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাহাবী রহমতুল্লাহি তাআলা বলেন, কতিপয় বুজুর্গ থেকে বর্ণনা করেন এই দুরূদ শরীফ পাঠকারীর জন্য 6 লক্ষ দুরূদে পাক পাঠ করার সওয়াব দান করা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবরের মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এই সম্মানিত লোকটি কে? যখন তিনি চলে গেলেন তখন প্রিয় নবী ইরশাদ করলেন যে সে যখন আমার প্রতি দুরূদ পাক পাঠ করে তখন এভাবে পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আনজিলহু আল মাক'আদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে এ দোয়া পাঠকারীর জন্য 70 জন ফিরিস্তা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যে ব্যক্তি এই দোয়া 3 বার পাঠ করবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বি সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বি সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বি সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা।
আসুন আমরা জিকির করার পূর্বে মদিনায় মনোয়ারাকে ধ্যান করে দরুদে পাক পাঠ করে নেই।
আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اذكر الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين یا الہی رحم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجیے خدا کے واسطے مشکلیں حل کر شہے مشکل کشا کے واسطے کربلا رد شہید کربلا کے واسطے ربنا ربنا فاغفر لنا ذنوبنا وکفر عنا سیئاتنا وتوفنا مع الابرار یا ربنا یا رحمان یا رحیم یا حنان یا کریم یا روح یا مالک مولا یا ربی کریم نسندے ہمرا گناہگار مولا نسندے ہمرا نافرمان مولا مولا ایمن کونو گناہ نہیں جا ہمادر دارا ہوئی مولا মাওলা মাওলা যদিও বা বাহ্যিকভাবে ভালো অবস্থায় আছি মাওলা মাওলা তুমি তো অন্তর্যামী মাওলা তুমি তো অন্তরের খবর জানো মাওলা তুমি তো বাতিনে রোগের কথা জানো মাওলা মাওলা তুমি তো জানো মাওলা আমরা তোমার কত বড় নাফরমান বান্দা মাওলা মাওলা এমন এমন গুণা করেছি মাওলা যা মানুষের কাছে প্রকাশ করা যায় না মাওলা মাওলা ইয়া রহমান ইয়া রহিম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া মালিকু মাওলা ইয়া মালিকু মাওলা যদিও বা আমরা নাফরমান মাওলা যদিও বা আমরা গুনাহগার মাওলা তবু তো আমরা তোমারই বান্দা মাওলা তবু তো আমরা তোমার নবীর উম্মত মাওলা মাওলা যে তোমার কুদরতি হাতে তুমি বান্দা বানিয়েছো মাওলা মালিকু মাওলা আমরা তো তোমারই বান্দা মাওলা মাওলা ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিকু মাওলা মাওলা আমাদের প্রত্যেককে বেহিসাব মাফ করে দি মালিক মাওলা আমাদের জানা বজানা ইচ্ছা অনিচ্ছা মাওলা সকল গুনাহ ক্ষমা করে দিন ইয়া মালিক মাওলা ইয়া মালিক মাওলা যদিও বা দেখতে ভালো মাওলা মালিক মাওলা আমরা তো সেই নাফর মাল বান্দা মাওলা যে বান্দা মাওলা তোমার নাফরমানি করেছি মাওলা মানুষের হক নষ্ট করেছি মাওলা পিতা মাতার হক নষ্ট করেছি মাওলা 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 আমাদের সকলের গুনাহকে মাফ করে দিন মালিক মাওলা
মোর সকল গুনাহ দাও না মুছে ইয়া রব
ইয়া আল্লাহ
বানিয়ে দাও নেকামাই দাও বানিয়ে ইয়া রব তওবা করি আবার আমি গুনাহ করে ফেলি মাওলা তওবা করি আবার আমি গুনাহ করে ফেলি সত্যিকারের তওবা আমায় নসিব করো ইয়ারব আশাবাদী গুনাহগার মলা তোমারি রহমতে রাশাবদী এ গুনাগার মলা তোমারি রহমতে কিভাবে সইব আমি কঠিন আযাব ইয়া রব।
মাওলা মাওলা যখন অনুপ্রাণিত হই মাওলা তখন তওবা করি মাওলা, দেখা যায় এই তওবার প্রতি অটলতা নসিব হয় না মাওলা। তওবা করি আবার গুনাহ করি, তওবা করি আবার গুনাহ করি মাওলা। মাওলা শয়তানের প্ররোচনা, নফসের খাহিশ মাওলা, সমাজের বিশৃঙ্খলা মাওলা, চারিদিক দিয়ে ঘেরা হয়ে আছে মাওলা, ঈমান বাঁচানোই দুষ্কর হয়ে আছে মাওলা। মাওলা যদি তুমি দয়া না করো মাওলা, তওবা কখনো নসিব হবে না মাওলা। মাওলা মাওলা আমরা তো চাই তওবা করো মাওলা, আমরা তো চাই তওবা করি মাওলা, কিন্তু মাওলা তওবা করার পরও আবার গুনাহে লিপ্ত হয়ে যায় মাওলা। মাওলা যতই তওবা করি না কেন মাওলা, তুমি যদি দয়া না করো, তুমি যদি কারাম না করো মাওলা, আমরা হাকিকি তওবা কখনো করতে পারবো না মাওলা। মাওলা বাস আমাদের প্রতি রাজি হয়ে যাও মাওলা। মাওলা যা কিছু করি মাওলা তোমার সন্তুষ্টির জন্য করি মাওলা। মাওলা আমাদের প্রতি রাজি হয়ে যাও মাওলা। মাওলা এমন রাজি হয়ে যাও মাওলা যে কোনো জোর কখনো যেন মাওলা অসন্তুষ্ট হয়েও না মাওলা। মাওলা আমাদের প্রতি রাজি হয়ে যাও মাওলা। মাওলা আমাদেরকে বেহিসাব মাফ করে দাও মাওলা। ইয়া ইলাহিল আলামিন মাওলা আমাদের জানা অজানা ইচ্ছা অনিচ্ছা গোপনে প্রকাশে শিরিক বেদাত মাওলা, মাওলা সকল গুনাহের প্রতি আমরা অনুতপ্ত মাওলা, আমাদের সকলের গুনাহকে ক্ষমা করে দিন মাওলা। দিনের প্রতি অটল থাকার তৌফিক দান করে দিন মাওলা। শয়তানের শয়তানি থেকে মাওলা, দুশ্মনের দুশ্মনি থেকে মাওলা, নফসের কুপ্ররোচনা থেকে মাওলা আমাদের সবাইকে আপনি হিফাজত করে নিন মাওলা। মাওলা আমাদের প্রত্যেককে বেহিসাব মাফ করে দিন মালিক। মাওলা আমাদের পিতা মাতা যারা অসুস্থ মাওলা তাদেরকে আপনি সুস্থতা দান করে দিন, যারা ইন্তেকাল করেছে মাওলা তাদেরকে বেহিসাব মাফ করে দিন মাওলা, প্রত্যেককে বেহিসাব মাফ করে দিন মালিক। মাওলা আমরা যারা হাত তুলেছি মাওলা, অনেকে অনেক পেরেশানের মধ্যে আছে মাওলা। মাওলা আপনার বান্দা পেরেশান মাওলা, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত পেরেশান। ইয়া মালিক মাওলা, ইয়া মালিক মাওলা প্রত্যেকের পেরেশানিকে দূর করে দাও। কেউ বা অভাবগ্রস্ত, কেউ বা ঋণগ্রস্ত, কেউ বা মামলাহীনতে ভুগছে মাওলা, যে যে সমস্যায় আছে মাওলা প্রত্যেকের পেরেশানকে দূর করে দাও মাওলা। আমরা শুনেছি মাওলা দাওয়াত ইসলামের সাথে কি তোমার দোয়া কবুল হয়ে থেকে মাওলা, সে আশায় ভরসায় হাত তুলেছে মাওলা, আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করে নিন। সবুজ গম্বুজের ওসিয়ায় মাওলা আমাদের প্রত্যেকের বেহিসাব মাফ করে দিন মালিক। মাওলা আমিরে আহলে সুন্নাত সহ মাওলা সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমদের মধ্যে মাওলা প্রত্যেকে সুদীর্ঘ নেক হায়াত দান করে দিন মালিক। মাওলা এই দাওয়াত ইসলামের মাদানী মহলের মধ্যে মাওলা আমাদেরকে আজীবন সম্পৃক্ত থাকার তৌফিক দান করে দিন মালিক। মাওলা বিশেষ আনাচে কানাচে মাওলা দাওয়াত ইসলামের মুবাল্লিগ মুবাল্লিগা যে যেখানে খেদমত করছে মাওলা প্রত্যেকের খেদমতকে কবুল করে নিন মালিক। মাওলা বিশ্বের সকল মুসলমানকে হিফাজত করে নিন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
Ya Nabi salam alayka, Ya Rasul salam alayka, Ya Habib salam alayka, Salawatullah alayka, Ya Nabi salam. সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া নবী, মোর মরণে আসিও কালেমা শাহাদা পড়ায়ো, ইয়া নবী মোর মরণে আসিও কালেমা শাহাদা পড়ায়ো, কবরে পাশে থাকিও হাশরে উদ্ধার করিও, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। মুস্তফা জানে রহমত পেলা কো সালাম, শম্মায়ে বজে মে হেদায়েত পেলা, গৌসে আজম ইমাম তাকওয়া ওয়ান্নো কা জলবায়ে শানে কুদরত পেলা, কো সালাম ডালো দিয়ে কলবো মে আজমতে মুস্তফা, সাইয়েদে আলা হযরত পেলা, ফেজো সে জিনকে লাখো নামাজি বনে, ফেজো সে জিনকে লাখো ইমামে সাজে, ফেজো সে জিনকে লাখো নামাজি বনে, ফেজো সে জিনকে লাখো ইমামে সাজে, উস আমিরে আহলে সুন্নত পে লাখো সালাম, মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, শম্মায়ে বজমে হেদায়েত পে লাখো সালাম, শম্মায়ে বজমে হেদায়েত পে লাখো সালাম।
সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ।
জেনেকির দাওয়াতের জাগায় ইশারা,